বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 1 ডিসেম্বর, 16 অগ্রহায়ণ এবং ফার্সি 10 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইয়েমেন যুদ্ধের ব্যাপারে দেশটির পলাতক প্রেসিডেন্টের উপদেষ্টার বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে নিরাপদ সড়ক সহ 9 দফা দাবি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচির ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভিয়েনায় চলছে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা, ইরানি জনগণের অধিকার ছেড়ে দেবে না তেহরান। ইউক্রেন ইস্যুতে রেডলাইন ক্রস না করতে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি, পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, বাধা হল এই সরকার, মির্জা ফখরুলের মন্তব্য। এবং মহাত্মা গান্ধীর দেশে একনায়কতন্ত্রের আদর্শ কখনোই সফল হবে না, বিজেপিকে টার্গেট করে বলেছেন রাহুল গান্ধী এমপি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে অনুষ্ঠিত সংলাপে যোগ দেয়া ইরানি প্রতিনিধি দলের সদস্য বলেছেন, ভুয়া সময়সীমার কাছে জনগণের দাবি ও অধিকারকে কুরবানি দেবে না তেহরান। নাম প্রকাশ না করার শর্তে ইরানি প্রতিনিধি দলের এক সদস্য প্রেস টিভিকে বলেন, ইরানি আলোচক দল পূর্ণ আন্তরিকতা এবং সুস্পষ্ট দাবি নিয়ে ভিয়েনা সংলাপে যোগ দিয়েছে। আলোচক দল যত সময় প্রয়োজন তত সময় ধরে আলোচনা করতে প্রস্তুত রয়েছে, কিন্তু ভুয়া সময়সীমার নামে তাদের দাবিকে জলাঞ্জলি দিতে রাজি নয়। ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর সদস্য দেশগুলো গত সোমবার থেকে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য সপ্তম দফা আলোচনায় বসেছে। আলোচনার সূত্র ধরে তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য ওয়ার্কিং গ্রুপের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে অংশ নেন। আজ বুধবার তারা পরমাণু ইস্যুতে অন্য একটি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যোগ দেন। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু কর্মসূচি হচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য বাস্তব হুমকি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করতে হলে সবার আগে ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করতে হবে। পরমাণু ও গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠন শীর্ষক অধিবেশনে দেয়া বক্তৃতায় মাজিদ তাখতে রাভানচি গতকাল একথা বলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করতে হলে সবার আগে ইসরায়েলকে আন্তর্জাতিক সমস্ত সংশ্লিষ্ট চুক্তি ও সংস্থায় যোগ দিতে বাধ্য করতে হবে এবং এ সংক্রান্ত যত নিয়মকানুন রয়েছে তার সবই মেনে চলতে হবে। তবে সবার আগে ইসরায়েলকে কোন রকম পূর্বশর্ত ছাড়াই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যুক্ত হতে হবে এবং তার সমস্ত পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু কর্মসূচিতে আমেরিকার অন্ধ সমর্থন এবং সহযোগিতার কঠোর সমালোচনা করেন ইরানের রাষ্ট্রদূত। আমেরিকা এবং ন্যাটো সামরিক জোটকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে তারা যেন কেউ রাশিয়ার রেড লাইন ক্রস না করে। গতকাল রাজধানী মস্কোতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বক্তৃতা রাখতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইউক্রেনে ন্যাটো সামরিক জোট যে সেনা উপস্থিতি জোরদার করছে সেটি রাশিয়ার জন্য রেড লাইন। আমি আশা করি তারা কেউ এই রেড লাইন ক্রস করবে না। পুতিন বলেন, ইউক্রেনে কিছু ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে যা 7 থেকে 10 মিনিটের ভিতরে মস্কোয় আঘাত হানতে সক্ষম, আর যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হয় তাহলে 5 মিনিটের ভিতরে মস্কোয় পৌঁছে যাবে। পরিস্থিতি যদি এমন হয় তাহলে আমাদের কি করণীয় আছে? যারা আমাদের জন্য হুমকি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে তখন আমাদেরকেও একই রকমের ব্যবস্থা নিতে হবে, সে কাজ আমরা এখনই করতে পারি। পুতিন তার বক্তৃতার মাঝে রাশিয়ার সামরিক শিক্ষা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে অর্থ বিনিয়োগের প্রশংসা করেন। তিনি বলেন, রাশিয়া সমুদ্রভিত্তিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যা নতুন বছরে রুশ সামরিক বাহিনীতে যুক্ত হবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে যে কোনো ধরনের উস্কানি সৃষ্টি করলে তার পরিণতি ভালো হবে না। তিনি মঙ্গলবার লিথুয়ানিয়ার রিগা শহরে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি ইউক্রেন সীমান্তে রাশিয়ার কথিত সেনা উপস্থিতি জোরদার করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্লিংকেন বলেন, ইউক্রেনে রাশিয়ার যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। সম্মেলনে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলেনবার্গও ইউক্রেনে যে কোনো সংঘাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া যদি আরেকবার একটি স্বাধীন দেশের বিরুদ্ধে বল প্রয়োগ করে তাহলে তাকে চড়া মূল্য দিতে হবে। আমেরিকা ও ন্যাটো জোট এমন সময় রাশিয়ার বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করল যখন আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ গত শনিবার বলেছিলেন, তার দেশ ইউক্রেন সীমান্তে কোনো ধরনের সামরিক তৎপরতা চালাচ্ছে না, বরং পশ্চিমা দেশগুলো তাদের যুদ্ধংদেহী পদক্ষেপগুলোকে বৈধতা দেওয়ার জন্য এ ধরনের অভিযোগ করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, বাধা হল এই অবৈধ সরকার। তারা গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, বাধা হলো এই অবৈধ সরকার। আজ বুধবার বেলা 11টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মৌন মিছিল কর্মসূচিতে এমন অভিযোগ করেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এই কর্মসূচি পালনে পুলিশ বাধা দেওয়ায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্তভাবে সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল বলেন, এই সরকার মৌন মিছিলও ভয় পায়, কারণ তারা চিন্তা করে এই মৌন মিছিলের মধ্য দিয়ে সরকারের পতনের ঘণ্টা যদি বাজতে থাকে সেজন্য তারা মৌন মিছিল আটকে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়াকে তারা কথা বলতে দিতে চায় না, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে। দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার সবই কেড়ে নেওয়া হয়েছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ড্যাব এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো জরুরি। তিনি লিভারে মারাত্মক জটিলতা সহ কয়েকটি জটিল রোগে ভুগছেন। গত 24 ঘন্টায় তার রক্তের হিমোগ্লোবিন কমেছে। বাংলাদেশের যত চিকিৎসা প্রযুক্তি আছে তার জন্য সবগুলো প্রয়োগ করা হয়েছে। এখন তাকে পূর্ণ সুস্থ করতে হলে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো জরুরি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনও স্থিতিশীল নয় উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল পর্যায়ে এলেই দেশের বাজারে তেলের দাম পুনর্নির্ধারণ করা হবে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মোস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনও ওঠানামা করছে। একদিন জ্বালানি তেলের দাম $20 কমে তো পরের দিন $2 বাড়ে। যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে স্থিতিশীল হবে তখন আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে গত 3 নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করে সরকার। তারপর থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন তেলের দাম কমানোর দাবি করে আসছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে বলেছেন, মহাত্মা গান্ধীর দেশে একনায়কতন্ত্রের আদর্শ কখনোই সফল হবে না। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, মহাত্মা গান্ধীর দেশে একনায়কতন্ত্রের আদর্শ কখনোই সফল হবে না। সকল গান্ধীবাদী একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে, আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না। তিনি আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেছেন। এদিকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বর্ষাকালীন অধিবেশনে হট্টগোল ও বিশৃঙ্খলার অভিযোগে গত সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে কংগ্রেস সহ বিভিন্ন দলের 12 জন এমপিকে সাসপেন্ড করাকে কেন্দ্র করে বিরোধীরা সোচ্চার হয়েছে। রাজ্যসভার 12 জন এমপিকে সাসপেন্ডের প্রতিবাদে আজ বুধবার সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণা বিক্ষোভে সামিল হন বিরোধীরা। এ সময় তারা বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড প্রদর্শনের পাশাপাশি গণতন্ত্র বিরোধী মোদি সরকার হাই হাই স্লোগান দেন। আজকের ওই প্রতিবাদ কর্মসূচিতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি, কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য বিরোধী দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে আজ তৃণমূলের সিনিয়র নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন,
বর্তমান সরকার বা বিজেপি তারাই চাইছেন না যে হাউস চলুক। এখন লোকসভা বা রাজ্যসভাতে আলোচনা হলে এগুলো সবই সরকারের বিপক্ষে যাবে। সরকার খুব অস্বস্তিকর পরিবেশে আছে। বিরোধী দলগুলোর সেরকম কোনো সংকট নেই। এই আলোচনাগুলো লোকসভাতে বা রাজ্যসভাতে হলে প্রচার হবে মিডিয়া ক্যাম্পে, সেটা সরকার হতে দিতে চায় না,
বলছিলেন তৃণমূলের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ককে দুর্বল করার কাজ করেছে মোদী সরকার। আরবিআই এর রিজার্ভ তহবিল থেকে জোর করে টাকা তুলে নিচ্ছে মোদী সরকার, আরবিআই কে আক্রমণ করছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর বিজেপির হামলা অব্যাহত রয়েছে বলেও দলটির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। মার্কিন সরকার আফগানিস্তানের যে অর্থ আটক করেছে তা ছেড়ে দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে তালেবানের অন্তর্বর্তী সরকার। কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনার দ্বিতীয় দফায় এই আহ্বান জানিয়েছে তালেবান। গতকাল মঙ্গলবার 2 দিনব্যাপী এই আলোচনা শেষ হয়। আফগান প্রতিনিধি দল তাদের রাষ্ট্রীয় সম্পদ ছাড় করার পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানায়। এছাড়া আফগান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ যেসব কাজ করছে তাতে তালেবান সমর্থন দিয়ে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে। আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি থমাস ওয়েস্ট এবং তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুপক্ষের মধ্যে প্রথম দফা আলোচনা গত অক্টোবর মাসে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছিল। আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে একটি বিপজ্জনক সমরাস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই নিরাপত্তা চুক্তির তীব্র সমালোচনা করে বলেছে, এই চুক্তি বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধের কারণ হতে পারে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি ওই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে আরও বলা হয়েছে, এই বিপজ্জনক ও অনাকাঙ্ক্ষিত পদক্ষেপের ফলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্য ধ্বংস করে দেবে এবং বিশ্বব্যাপী সমরাষ্ট্র প্রতিযোগিতার একটি বিপজ্জনক চেইন তৈরি হবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হুসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদুরাব্বু মানসুর হাদি সরকারের দুজন উপদেষ্টা এই প্রথম স্বীকার করেছেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন ছিল অযথা। তারা বলেছেন, ইয়েমেনে সৌদি জোট চরমভাবে পরাজিত হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদুরাব্বু মানসুর হাদি সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান আহমদ আবিদ বিন দাগার এবং তার সহকারী আব্দুল আজিজ জাবারি এক যৌথ বিবৃতিতে এই প্রথম স্বীকার করেছেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন ছিল অযথা। বিবৃতিতে তারা একথাও স্বীকার করেছেন, ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী ও সেনাবাহিনীর মোকাবেলায় সৌদি জোট চরমভাবে পরাজিত হয়েছে, তাই সামরিক পন্থা অবলম্বনের আর কোনো মানে হয় না এবং এ কৌশল অচল অবস্থার সম্মুখীন হয়েছে। প্রকৃতপক্ষে পলাতক প্রেসিডেন্ট আবদুরাব্বু মানসুর হাদি সরকারের ঘনিষ্ঠ এ কর্মকর্তারা এমন সময় এ বক্তব্য দিলেন যখন মানসুর হাদিকে ফের ক্ষমতায় বসানোর জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত প্রায় 7 বছর ধরে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং দরিদ্র এ দেশটির বিরুদ্ধে সৌদি, ইসরায়েল ও আমেরিকার যৌথ ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মানসুর হাদির উপদেষ্টা পরিষদের প্রধানের এই স্বীকারোক্তির সঙ্গে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোর্দাহির বক্তব্য মিলে যায়। তিনিও একই বক্তব্য দেয়ায় সৌদি আরবের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট 2015 সালের 26 মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে এবং 6 বছর অতিক্রান্ত হয়ে 7 বছর হতে চলল। গত 6 বছর ধরে চলা যুদ্ধে ইয়েমেনের হুথি সমর্থিত ন্যাশনাল সেলভেশন সরকারের অনুগত স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনী বহু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বারবার ইয়েমেনে সৌদি আগ্রাসনের সমালোচনার পর সৌদি সমর্থক সাবেক মানসুর হাদি সরকারের ঘনিষ্ঠ এ দুই কর্মকর্তা পরাজয়ের কথা স্বীকার করলেন, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আরব ইয়েমেন যুদ্ধের বিরুদ্ধে লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ করলেও মানসুর হাদির উপদেষ্টাদের এ বক্তব্যের ব্যাপারে কেন রহস্যজনকভাবে নীরব রয়েছে সেটাই এখন প্রশ্ন। এই প্রশ্নের জবাবে অনেকে মনে করেন, ইয়েমেন ইস্যুতে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সমালোচনার জবাব দেওয়ার ক্ষমতা সৌদি আরবের নেই। পলাতক প্রেসিডেন্ট আবদুরাব্বু মানসুর হাদি সরকারের দুজন উপদেষ্টা অনেক দেরিতে হলেও ইয়েমেনের বিরুদ্ধে সৌদি শত্রুতার স্বরূপ উন্মোচন করেছেন এবং এই কথা স্বীকার করেছেন যে ইয়েমেন যুদ্ধের যে লক্ষ্য ছিল তা থেকে সৌদি আরব সরে গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় পার্স facebook.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর না করতে ছাত্রদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর না করতে ছাত্রদের প্রতি অনুরোধ জানিয়ে তাদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে লেখাপড়ায় মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন। এ সময় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রেক্ষিতে যারা গাড়ি ভাঙচুর করছে, আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রাস্তায় নেমে গাড়ি ভাঙা চোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবেন না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন, আর যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের খুঁজে বের করা হয়েছে, সেটা আমরা করবো। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক অনেক সতর্ক এ ব্যাপারে এবং সঙ্গে সঙ্গে সেটা খুঁজে বের করা হয়েছে। এবং ভবিষ্যতে এই গাড়ি ভাঙচুর আগুন দেওয়া যারা করবে তাদেরকেও খুঁজে বের করা হবে, তাদেরও শাস্তি দেওয়া হবে। আর ওই গাড়িতে যদি কেউ মারা যায়, যে গাড়িতে আগুন দেবে সেখানে যদি কেউ মারা যায় বা আগুনে পড়ে, তাহলে তার জন্য কঠোর শাস্তি দেওয়া হবে।
চালকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তাদেরকেও সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। অনেক জনসংখ্যা বেশি আমাদের, স্বাভাবিকভাবে সেখানে গাড়ি চালাতে গেলে সঠিক প্রশিক্ষিত হতে হবে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রামপুরায় বাস চাপায় ছাত্র নিহতের ঘটনায় বিএনপি জামাতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কিনা তা খতিয়ে দেখতে হবে। আজ বুধবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক সেতুমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, প্রত্যক্ষদর্শীর তথ্য মতে দুর্ঘটনাটি ঘটেছে রাত 10:45। এর 12 মিনিট পর 10:57 নিরাপদ সড়ক চাই ফেসবুক পেজে ওই স্থান থেকে লাইভ করা হয়। রাত 11:00 জামাত পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে খবরটি প্রচার করে এবং দুর্ঘটনার স্থান থেকে সমস্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। আর খবরটি ছড়িয়ে পড়ার 10 মিনিটের মধ্যেই প্রায় 15টি বাসে আগুন দেওয়া হয় এবং অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়। এটা কি নিছক দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত? একই রকম প্রশ্ন তুলেছেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী প্রশ্ন করেন, ছাত্ররা তো আগুন দেয়নি, কারণ ঘটনার 10-15 মিনিটের মধ্যে এত ছাত্র সেখানে পৌঁছায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা ফেসবুক পেজে লাইভ দিয়েছে তারা ঘটনা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিল কিনা? ডক্টর হাসান মাহমুদ আরো বলেন, ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গত পরশু রাতের ঘটনা থেকে তা স্পষ্ট। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ ব্লাড ক্যান্সার বিষয়ক 5ম পর্বের আলোচনা হবে, আর এ পর্বে আলোচনার জন্য আমাদের সাথে যথারীতি রয়েছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল হেমাটোলজি বা রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান। তো চলুন বিশেষজ্ঞ এই চিকিৎসকের আলোচনা শোনা যাক। জনাব ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, গত পর্বের শেষে আপনি ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া নিয়ে কথা বলেছেন, তো এটির চিকিৎসা খরচ এবং ওষুধপত্র কি বাংলাদেশে সহজলভ্য?
ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার কথা যেটা আমি বলছি, মজার ব্যাপার হচ্ছে আমাদের এখন বাংলাদেশে বেশিরভাগ ব্লাড ক্যান্সারের রোগীদের বেশিরভাগ ওষুধই এখন বাংলাদেশের যে কোম্পানিগুলো এখন সরবরাহ করতে পারছে, এটা খুবই আশার কথা। একটা সময় এই ওষুধ প্রয়োজনীয় কেমোথেরাপি যে ওষুধগুলো এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, পাওয়া যেত না, যার ফলে রুগী আর দেশের বাইরে চলে যেত। আবার অনেক সময় খুব চড়াই পথে বিভিন্ন ভাবে অবৈধ ভাবে আসতো, সেই ওষুধগুলো কোয়ালিটি সম্পর্কে আমাদের মানে নিশ্চিত ছিলাম না। অনেক সময় চিকিৎসা করার পরে রোগ ভালো হতো না, সেগুলো আমরা বুঝতে পারতাম না কেন ভালো হতো। কিন্তু এখন খুব মানসম্পন্ন ঔষধ বাংলাদেশে এখন আছে। যেটা বললাম যে লিম্ফোমার যে একটা চিকিৎসার কথা বললাম, লিম্ফোমা কয়েক ধরনের আছে, যেমন এর মধ্যে হজকিন্স, নন হজকিন্স। যদি আমরা কমন যেটা বলি যে কেমোথেরাপির ঔষধ, এখানে একটা হলো যে ধরেন 8-10,000 টাকা যদি খরচ করা হয় কুটি সাইকেলে, বা তার চেয়ে কম লাগে কুটি সাইকেলে, যদি ধরেন 3 সপ্তাহ পর পর আমরা 6 সাইকেল দিয়ে দিই, সেক্ষেত্রে মনে করেন যে 60,000 টাকার মধ্যে আপনার চিকিৎসা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এর সাথে আর একটা ঔষধ যেটা আগে আমরা পাওয়া যেত না এবং অত্যন্ত ব্যয়বহুল একটা ছিল, এটা অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডি একসময় রিটুক্সিমাব দেওয়া হতো। এইটা এক সময় অনেক বেশি কস্টলি ছিল এবং আমাদের রোগীরা এটা নিতে পারত না। বর্তমানে বিভিন্ন কোম্পানি ভেবে 40,000 থেকে শুরু করে 55,000 টাকা 500 মিলিগ্রাম একটা ভায়োলেটটা, যদি 45,000 টাকাও যদি আমরা হিসাব করি, 6টা যদি আমরা যদি লাগে যে 45,000, তো কিমা ধরে তুললে আমরা 55,000 টাকা করে লাগলো, 3,30,000, অর্থাৎ প্রায় একটা লিম্ফোমার পেশেন্টে যদি পরিপূর্ণ চিকিৎসা করতে 3.5-4 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে এবং তার মধ্যে পুরো তার চিকিৎসা পুরোপুরি মানে দেওয়া সম্ভব।
আপনি বললেন 3-4 লাখ টাকার মতো খরচ লাগবে। আচ্ছা, লিম্ফোমিয়া চিকিৎসার পরে কি আরো কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন?
লিম্ফোমা চিকিৎসার পরে আর একটা পরীক্ষা লাগে, আমরা বলি যে আমরা পেট স্ক্যান করা। পেট স্ক্যান এক সময় পাওয়া যেত না আর কি, এখন আমাদের দেশে কয়েকটা সেন্টারে, এটা সরকারি এবং বেসরকারি কয়েকটা সেন্টারে পেট স্ক্যান পরীক্ষা করা হয়। যদিও এটা পার্শ্ববর্তী দেশের তুলনায় পেট স্ক্যানের খরচটা এখনো একটু বেশি আমাদের দেশে, আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, এটা গেল লিম্ফোমার ক্ষেত্রে। মাল্টিপল মায়োলোমার যে রুগীগুলো আছে, এই রুগীগুলো এক সময় ঔষধ, যে প্রয়োজনীয় ঔষধ গুলো এক সময় পাওয়া যেত না, প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে নতুন নতুন ঔষধ আবিষ্কার হয়েছে এবং সেইগুলো এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে এবং আমাদের দেশের যে ঔষধ প্রস্তুতকারী যে কোম্পানিগুলো, যে তারা কিন্তু সরবরাহ করতে পারছে। এবং খুব আশার কথা যে মাল্টিপল মায়োলোমার রোগী আমরা চিকিৎসা করে রোগীদেরকে স্বাভাবিক জীবনে আমরা ফিরাতে পারছি, এটা খুব আশার কথা। আমরা যদি মানে ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়ার কথা বলছি, এর একটা যে ঔষধ পাওয়া যায় এর নাম হলো ইমাটিনিব বলা হয় আর কি। এই ইমাটিনিব আমরা যখন প্রথম আবিষ্কার হয় 2001-2 সালের দিকে যখন আসে, তখন একটা ট্যাবলেটের দাম ওই সময় বাংলাদেশে প্রায় 1200 টাকার মতো ছিল আর কি। তো এখন আজকে 20 বছর পর ঠিক একই ঔষধ 200 টাকায় পাওয়া যাচ্ছে। তখনকার 1200 টাকা এখনকার কত টাকা হিসেবে, যেমন টাকার যদি মুদ্রাস্ফীতির যে হিসাবটা যদি আমরা করতে যাই, তাহলে এখন কত টাকা সে তুলনায় তখনকার যে চিকিৎসার যে অপ্রতুলতা বা মানুষের যে ক্রয় ক্ষমতা যা ছিল, সেই তুলনায় এখন এই ওষুধগুলো রুগীরা ক্রয় করতে পারছে এবং এই ওষুধগুলো নিয়মিত তারা সেবন করে রুগীরা কিন্তু সুস্থ আছে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ডাক্তার কামরুল হাসান, আপনি অ্যাকিউট লিউকেমিয়া সম্পর্কে একটু বিস্তারিত বলবেন কি?
অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে, অ্যাকিউট লিউকেমিয়া এখানে দুই ধরনের, যেটা অ্যাকিউট মায়োলয়েড লিউকেমিয়া এবং অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বলা হয়। এখানে কয়েক ধরনের অ্যাকিউট মায়োলয়েড লিউকেমিয়া আছে, তার মধ্যে একটু সাধারণত হাসপাতালে ভর্তি হয়ে এটা চিকিৎসা করতে হয়। সাধারণত খুব ভালো মানের হাসপাতাল ছাড়া চিকিৎসা করাটা খুব কঠিন হয়ে যায়। ভালো মানের বলতে যেখানে তাদের যে কেবিন, নার্সিং স্টাফ বা এগুলো দৈনন্দিন যে পরীক্ষা নিরীক্ষার যে ফেসিলিটি গুলো যদি থাকে, এই ধরনের হসপিটালের কথা বলছি আর কি। তো এই ধরনের একটা মোটামুটি মাঝারি মানের হাসপাতালে বাংলাদেশে যদি করা হয় একটা অ্যাকিউট মায়োলয়েড লিউকেমিয়া, প্রায় 10 জন অ্যাডাল্টের ক্ষেত্রে, পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 10-12 লাখ টাকা খরচ হবে। 10-12 লাখ টাকার মধ্যে এর মধ্যে তারা সুস্থ জীবনে ফিরতে পারে, সম্ভাবনা থাকে। কারো কারো ক্ষেত্রে অ্যাকিউট মায়োলয়েড লিউকেমিয়া ব্লাড ট্রান্সপ্লান্ট লাগে।
জনাব ডাক্তার কামরুল হাসান, আপনি বলছিলেন ব্লাড ক্যান্সারের চিকিৎসায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট লাগে, তো এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কি বাংলাদেশে করানো যায়?
বোনের ট্রান্সপ্লান্ট এখন বাংলাদেশে অ্যাভেলেবল, কয়েকটা সেন্টারে বোনের ট্রান্সপ্লান্ট এখন করা হচ্ছে এবং ইতিমধ্যে এখন মাইলার লিকিমিয়ার রোগীও ট্রান্সপ্লান্ট করা হয়েছে, খুবই আশার কথা। যেটা ট্রান্সপ্লান্টের অভাবে কিংবা এই পর্যাপ্ত কেমোথেরাপি ড্রাগের অভাবে কিংবা সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতালের অভাবে এই রোগীগুলো একসময় মারা যেত কিংবা ক্রয় ক্ষমতার অভাবে রোগীগুলো মারা যেত, তাদের চিকিৎসা করা সম্ভব হতো না, কিন্তু সেটা এখন সম্ভব হচ্ছে। এছাড়াও যেমন কিছু রোগী আছে যেগুলো এপিএল একটুমাইলোসাইটিক বলা হয়, এটা অবশ্য এটার একটা ড্রাগ, খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ, এখনো বাংলাদেশি কোন কোম্পানি তৈরি করছে না। আমি আশা করছি অনেকের সাথে কথা বলেছে, এটা অলরেডি তারা আনার প্রক্রিয়া বা তৈরি প্রক্রিয়া তারা আছে। এই ঔষধগুলো দিয়ে মানুষ এখন স্বাভাবিক জীবনে কিন্তু ফিরতে পারছে। আর যেটুকু একট লিম্ফোব্লাস্টিক লিকিমিয়ার কথা বলছি, একট লিম্ফোব্লাস্টিক লিকিমিয়া সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি হয়, বড়দের ক্ষেত্রেও হয়, তো বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসাটা যতটা সহজ বড়দের ক্ষেত্রে ততটা সহজ হয় না, এবং এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, প্রায় আড়াই থেকে তিন বছর চিকিৎসা লাগে। এই সবগুলো রোগী প্রায় বেশিরভাগ ঔষধই এখন বাংলাদেশে অ্যাভেলেবল, এবং যেহেতু একটু লিম্ফোব্লাস্টিক লিকিমিয়ার কথা বলছি, প্রথম অবস্থায় হয়তো তার পরীক্ষা নিরীক্ষা খরচ বা প্রথমের দিকে তাদের একটু খরচ বেশি হয়, এরপরে তাদের দিনের পর দিন খরচ করে করে অনেক রোগী কিন্তু খরচটা তারা বহন করতে পারে এবং রোগী একদম স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
জনাব ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, ব্লাড ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে রেডিও তেহরানের শ্রোতাবৃন্দকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা।
শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে ক্যান্সার নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সে আসরেও আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে রাখছি। ক্যান্সার নিয়ে অনেক বেশি দুর্ভাবনার বিষয় এখন আর নেই, ক্যান্সারের চিকিৎসা সম্ভব এবং ক্যান্সার হলেও মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ থেকে সবকিছু করতে পারবেন। তবে আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। আজ এখানেই স্বাস্থ্য কথার আসর গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 1 ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। বিদেশ থেকে চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বলেছে ড্যাব, দৈনিক প্রথম আলো। ভবিষ্যতে গাড়িতে আগুন দিলে শাস্তি দেয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক মানবজমিন। শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী বলেছেন পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিল সরকার, দৈনিক যুগান্তর। আইন নয় খালেদা জিয়ার বিদেশে যেতে বাধা সরকার বলেছেন ফখরুল, দৈনিক সমকাল। এবং অসুস্থ ও ষাটার্ধদের ভ্রমণ স্থগিতের পরামর্শ WHO-র, দৈনিক জয় জয় দিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে প্রধানমন্ত্রী কে গুরুত্বপূর্ণ নয়, গণতন্ত্র বাঁচান, মুম্বাইয়ে বিদ্যুচন্দ্রের বললেন মমতা, দৈনিক আনন্দবাজার। বিক্ষোভের সময় কৃষক মৃত্যুর নথি নেই, ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না বলল কেন্দ্র, দৈনিক আজকাল। এবং গলছে সম্পর্কের বরফ, সংসদের বাইরে ধর্ণা মঞ্চে তৃণমূল সাংসদদের পাশে রাহুল গান্ধী, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিদেশ থেকে চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়, ড্যাব, দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার কথা বলছেন সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাবের সভাপতি হারুন আল রশিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রশিক্ষিত চিকিৎসক দল ও সরঞ্জাম প্রয়োজন। সেজন্য চিকিৎসক এনে তার চিকিৎসা করা সম্ভব নয়। তারা বিদেশ থেকে চিকিৎসক এনে খালেদা জিয়ার চিকিৎসা করার কথা কালক্ষেপণ ও সরকারের অবস্থানকে সমর্থন করার জন্য বলছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা উপস্থাপন, বিদেশে সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড্যাব সভাপতি। আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী, সে কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করেছি। আমরা কোনো গুলি ছাড়াই শান্তি প্রতিষ্ঠা করেছি। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আগামী 4-5 ডিসেম্বর ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের 50টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তাদের মধ্যে 60 জন প্রতিনিধি সশরীরে আসবেন আর 40 জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, আগামী 4 ডিসেম্বর বিকেলে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করবেন আর 5 ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে আসতে প্রবাসীদের প্রতি নতুন নির্দেশনা দিল সরকার। দৈনিক যুগান্তরে প্রকাশিত এই শিরোনামের খবরে বলা হয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে প্রবাসীদের মধ্যে যারা দেশে ফিরতে চান তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে প্রবাসী থাকা বাংলাদেশিদের দেশে আসতে হলে 48 ঘন্টা আগে করোনা রিপোর্ট দেখাতে হবে, যা আগে ছিল 72 ঘন্টা। মঙ্গলবার দুপুর 12টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যেসব যাত্রী আফ্রিকা থেকে আসবে তাদের বাধ্যতামূলকভাবে 14 দিনের কোয়ারেন্টিনে নিতে বলেছে। একই সঙ্গে তাদের 48 ঘন্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। মন্ত্রী আরও জানান, যে কোনো দেশ থেকেই করোনা টেস্ট ছাড়া কেউ এলে তাকে অবশ্যই 48 ঘন্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে।
দৈনিক মানবজমিনের এক খবরে লেখা হয়েছে, গাড়ি ভাঙচুর না করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যানবাহন ভাঙচুর করা তাদের কাজ নয়, অপরাধীদের শাস্তির আওতায় আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙা এটা ছাত্রদের কাজ নয়, এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন, আর যারা দোষী তাদেরকে খুঁজে বের করে অবশ্যই শাস্তি দেওয়া হবে, সেটা আমরা করব। আজ সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা একথা বলেন।
দৈনিক সমকাল পত্রিকায় বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, কেন সরকার খালেদা জিয়াকে বিদেশে যেতে দিতে চায় না, তারা আইনের কথা বলে। এই আইনের মধ্যেই বলা আছে, ইচ্ছা করলে সরকার তাকে যেতে দিতে পারে, বাধা আইন নয়, বাধা হচ্ছে সরকার। এই অবৈধ সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, 1971 সালে যে স্বাধীনতাগুলো অর্জিত হয়েছিল, সেই মুক্ত সমাজ, কথা বলার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সেগুলো এই আওয়ামী লীগ সরকার লুট করে নিয়েছে। ভিন্ন মোড়কে তারা এখানে একদিনও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, 2024 লোকসভা নির্বাচনে প্রধান বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে তৃণমূল। তবে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনই ভাবতে রাজি নন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ে বিদ্যজনদের সঙ্গে বৈঠকে বুধবার তিনি বললেন, কে প্রধানমন্ত্রী হবেন তা গুরুত্বপূর্ণ নয়, বিজেপিকে সরিয়ে গণতন্ত্র রক্ষা করাই লক্ষ্য হওয়া উচিত। লোকসভা ভোটে বিজেপি বিরোধী অবস্থান প্রসঙ্গে ওই বৈঠকে প্রশ্ন করা হয়েছিল মমতাকে। পরিচালক মহেশ ভাট প্রশ্ন করেন, অতি অবামপন্থীদের হাত থেকে দেশকে বাঁচাতে মমতা কি ভাবছেন? জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, আমরা পূর্ণ শক্তি দিয়ে লড়ব, নাগরিক সমাজকেও এ ব্যাপারে উদ্যোগী হতে হবে, বিজেপিকে বোল্ড আউট করে দিতে হবে, এটা আপনারাই পারেন। মুম্বাই সফরের দ্বিতীয় দিনে মমতা বুধবার কবি গীতিকার জাভেদ আখতারকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের বিশিষ্টজনদের বৈঠকে হাজির হন।
এটি দৈনিক আজকাল পত্রিকার খবর। এর আগে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের তরফে বলা হয়েছিল অক্সিজেনের অভাবে দেশে কতজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যান নেই, তাই ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই হয় না। আজ সংসদে দাঁড়িয়ে ফের একই সুরে কথা বললেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বেমালুম বললেন, কৃষক বিক্ষোভে কতজন কৃষকের মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যানই নেই। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত এক বছর ধরে বিক্ষোভ করছেন কৃষকরা। গুরু নানকের জন্মজয়ন্তীতে সে আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সংসদে শীতকালীন অধিবেশন শুরুর দিন সোমবারেই সেই তিন আইন প্রত্যাহারের বিল পাশ করানো হয়। বিরোধীদের আলোচনার দাবি উড়িয়ে চার মিনিটে বিল পাশ করাই মোদী সরকার। সেই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারী কৃষক থেকে বিরোধীরা।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, রাজ্যসভার ১২ সাংসদের সাসপেনশন মিলিয়ে দিল বিরোধীদের। বুধবার সংসদ চত্বরে গান্ধীমূর্তির সামনে ধর্ণায় হাজির কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সহ বহু কংগ্রেস সাংসদ রয়েছেন, তৃণমূল সাংসদ সৌগত রায়, দোলা সেন এবং শান্তা ছেত্রীরাও। তৃণমূল নেতৃত্ব এবং রাহুল গান্ধীর একই ধর্ণা মঞ্চে উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিব আহাল মহল। বাদল অধিবেশনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শীতকালীন অধিবেশন থেকে রাজ্যসভার ১২ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এরপরই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সরব হয় বিরোধীরা। সেই মতো এদিন সকাল থেকেই গান্ধীমূর্তির সামনে চলছে ধর্ণা, রয়েছেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাসপেন্ড সদস্যরাও।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সূরা মুহাম্মাদের ৩৫ নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার ৩৬ থেকে ৩৮ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই সূরা মুহাম্মাদের ৩৬ ও ৩৭ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম ইন ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইউখরিজ আদগানাকুম।
দুনিয়ার জীবন তো শুধু খেলতামাশা মাত্র, আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেবেন এবং তিনি তোমাদের কাছে তোমাদের ধন সম্পদ চান না। যদি আল্লাহ তোমাদের কাছ থেকে ধন সম্পদ চান ও তার জন্য তোমাদের উপর চাপ প্রয়োগ করেন, তাহলে তোমরা কার্পণ্য করবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দেবেন।
পার্থিব জীবনের ব্যাপারে আমাদের ভুল দৃষ্টিভঙ্গি এই জগতের প্রতি আমাদের আকর্ষণের অন্যতম প্রধান কারণ। যে ব্যক্তি মনে করে তার সম্পদ ও ক্ষমতা চিরস্থায়ী, সে ব্যক্তি এসবের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ে। এ ধরনের মানুষ আল্লাহর রাস্তায় তার সম্পদ খরচ করতে যেমন ইচ্ছুক নয়, তেমনি আল্লাহর দিনকে শক্তিশালী করার কাজে নিজের ক্ষমতা ব্যবহার করতেও তার প্রবল অনীহা। কিন্তু একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি হচ্ছে পার্থিব জীবনটা মরুভূমি ও সুন্দর বন জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া একটি মহাসড়ক ছাড়া আর কিছুই নয়। বহু মানুষ তাদের গন্তব্যের কথা ভুলে গিয়ে মহাসড়কের পাশে থেমে যায় এবং নদীর তীরে বা গাছপালার মধ্যে আনন্দ ফুর্তিতে মগ্ন হয়ে পড়ে। কিন্তু ইমানদার ব্যক্তিরা কখনো তাদের গন্তব্যের কথা ভুলে যায় না। তারা শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী কখনো কখনো সড়কের পাশে থেমে জরুরি প্রয়োজন সেরে নেয় এবং প্রয়োজনীয় খাবার দাবার সংগ্রহ করে।
তারা দীর্ঘ সময় ধরে এক স্থানে বসে থাকে না, বরং প্রয়োজন শেষে আবার দ্রুত গতিতে গন্তব্যের দিকে রওনা হয়। উপরন্তু ইমানদার ব্যক্তিরা জীবনের মহাসড়কে চলতে গিয়ে তাকওয়া অবলম্বন করে, যাতে পথিমধ্যে আল্লাহর কোনো আইন লঙ্ঘন না হয় এবং সুস্থ শরীরে গন্তব্যে পৌঁছাতে পারে। স্বাভাবিকভাবে এই পথে চলতে গিয়ে সেই ব্যক্তি দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছাতে পারবে, যার সঙ্গে জিনিসপত্র কম থাকে। জিনিস কম থাকলে চলতে যেমন সুবিধা, তেমনি মালপত্র দেখাশোনা করে রাখার দুশ্চিন্তা থেকেও মুক্ত থাকা যায়। এরকম মানুষ নিজের জন্য ততটুকু জিনিস সঙ্গে রাখে যতটুকু না হলেই নয়, বাকি জিনিস অন্যের জন্য রেখে দেয়। জীবন চলার মহাসড়কে যে বিষয়গুলো মানুষের গতি কমিয়ে দেয় তা হল লোভ ও কৃপণতা। লোভ মানুষকে হালকা ওজন নিয়ে দ্রুততার সঙ্গে গন্তব্যে পৌঁছাতে বাধা দেয়।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল: এক, পার্থিব জীবনের সঙ্গে আঠার মতো লেগে থাকা এবং আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনের প্রতি অতিরিক্ত মায়া মমতায় জড়িয়ে পড়া ইমানদারের কাজ নয়। দুই, ইমানহীন ব্যক্তির জীবন ছোট শিশুদের মতো, যারা সারাক্ষণ তাদের খেলনা নিয়ে পড়ে থাকে এবং সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত খেলনা ছাড়া আর কিছুই বোঝে না।
محمودا لا يزال حميدا لم يزل
حميدا لم يزل
محمودا لا يزال بارئ المسموكات وداح المدحون.
এবারে সূরা মুহাম্মাদের শেষ আয়াত অর্থাৎ 38 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা শোনা যাক।
হা আনতুম গাউলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহি ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم.
হে লোক সকল, জেনে রাখো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করছে। আর যারা কার্পণ্য করে তারা তো কার্পণ্য করে নিজের প্রতি। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরাই অভাবগ্রস্ত। যদি তোমরা বিমুখ হও তাহলে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতে পার্থিব সম্পদের প্রতি মুমিন ব্যক্তিদের একাংশের মোহ এবং তাদের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান না করার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ বলছেন, শুধুমাত্র নামাজ ও রোজার মাধ্যমে ইমানদারির পরিচয় দেয়া যাবে না, বরং তোমাদের সম্পদের যাকাত দিতে হবে এবং দিনকে শক্তিশালী করার জন্য জিহাদও করতে হবে। তবে যদি কেউ কৃপণতা করে যাকাত দিতে অস্বীকৃতি জানায় তাহলে সে যেন না ভাবে আল্লাহ তার সম্পদের মুখাপেক্ষী, বরং মানুষই আল্লাহর মুখাপেক্ষী। সে যত বেশি কৃপণতা করবে তত বেশি দুনিয়া ও আখেরাতে আল্লাহর রহমত ও পুরস্কার থেকে নিজেকে বঞ্চিত করার ক্ষেত্র প্রস্তুত করবে।
আয়াতের শেষাংশে সতর্ক করে দিয়ে বলা হচ্ছে, তোমরা এ কথা ভেব না যে তোমাদের ঈমান আছে বলে চিরকাল আল্লাহর দয়ার সাগরে ভাসতে থাকবে। তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করতে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে এবং তার বিধি বিধান পালন করতে অস্বীকৃতি জানাও, তাহলে তোমাদের শক্তি ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাবে। তখন এমন একদলকে তোমাদের স্থলাভিষিক্ত করা হবে যারা তার দিন রক্ষার জন্য প্রচেষ্টা চালায় এবং তাদের সম্পদের একাংশ আল্লাহর রাস্তায় খরচ করতে কার্পণ্য করে না।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, দান করার ক্ষেত্রে কার্পণ্যের সঙ্গে ইমানের আদায় কাজকলায় সম্পর্ক, মুমিন ব্যক্তি কৃপণ হতে পারে না। দুই, মানুষকে তার আর্থিক সামর্থ্য অনুযায়ী দান করতে হবে, তাকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা চূড়ান্ত অমুখাপেক্ষী। মানুষ যত ধন সম্পদের পাহাড় গড়ে তুলুক না কেন, সে কখনো আল্লাহর প্রতি অমুখাপেক্ষী হতে পারবে না। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনায় চলছে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা, ইরানি জনগণের অধিকার ছেড়ে দেবে না তেহরান। ইউক্রেন ইস্যুতে রেড লাইন ক্রস না করতে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি, পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, বাধা হলো এই সরকার, মির্জা ফখরুলের মন্তব্য। এবং মহাত্মা গান্ধী দেশে একনায়কতন্ত্রের আদর্শ কখনোই সফল হবে না, বিজেপিকে লক্ষ্য করে বলেছেন রাহুল গান্ধী এমপি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53273। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.
মোহাম্মদ।